শুরু হচ্ছে আজকের আলাপন। বিষয় সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট, এবং সেই টুর্নামেন্টে আমরা লক্ষ্য করলাম ফাইনালে ভারত এবং পাকিস্তান খেলল ওভালের মাঠে লন্ডনে, এবং সেই খেলায় পাকিস্তান জয়ী হল বিশাল ব্যবধানে 180 রানে। আজকে আমাদের আলাপন অনুষ্ঠানে তিনজন অতিথি রয়েছেন। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি শ্রোতাদের সাথে, ভারত থেকে ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, আশা করি আপনি লাইনে আছেন।
হ্যাঁ, আমি লাইনে আছি, ধন্যবাদ।
আরো রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুজন সদস্য ইউসুফ রহমান বাবু এবং নাজমুন নূর রবিন। ইউসুফ রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। নাজমুন নূর রবিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। আজকে প্রথমেই যে ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল পাকিস্তান এবং ভারতের মধ্যে, যে ফাইনালে পাকিস্তান প্রথমে টসে হেরে ব্যাট করতে নামলো 4 উইকেটে 50 ওভারে 338, এবং তারপর ভারত 158 রানে অল আউট 30 ওভার 3 বলে, এই যে খেলা, জয়ন্ত চক্রবর্তী প্রথমেই আপনার কাছে আসতে চাই, আজকে এই খেলার যে ফলাফল সেটা কতটা প্রত্যাশিত ছিল? আপনি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিতে এই খেলা কতটা প্রত্যাশিত ছিল এইরকম ফলাফল?
ভারতবর্ষের মানুষের কাছে এই ফলটা যে একেবারে প্রত্যাশিত ছিল না, তা তাদের ম্যাচের আগে অর্থাৎ ফাইনালের আগে যখন পাকিস্তান ফাইনালে উঠেছে তাদের বাঁধভাঙা উচ্ছ্বাস থেকে সেটা মনে হয়েছিল। কিন্তু ক্রিকেট যারা একটু সিরিয়াস স্টুডেন্ট, যারা ক্রিকেট বোঝেন, তারা কিন্তু পাকিস্তানকে একদম রাইট অফ করে দেননি, যার মধ্যে আমি নিজেকেও রাখবো। তার কারণ গতকাল যখন ফাইনাল শুরু হয় তার ঠিক আগে আমি কথা বলছিলাম দুজন ক্রিকেট বিশেষজ্ঞের সঙ্গে, তারা যখন আমাকে বলছিলেন যে কেন আমি পাকিস্তানের ফেভারে ম্যাচটিকে 60-40 বলছি, আমি তখন বলেছিলাম যে ভারতীয় ক্রিকেটারদের একটা আত্মতুষ্ট মনোভাব কোথাও যেন দেখা যাচ্ছে, কমপ্লাসেন্সি, এবং একই সঙ্গে কোথাও একটা দেখে মনে হচ্ছে তারা নিজেদের খুব ওভার রেট করছে। এই জায়গাটা কোথাও একটা ধাক্কা লাগছিল। নিঃসন্দেহে ভারতীয় ব্যাটিং এর গভীরতা শিকড় এতটাই অনেকটা প্রথিত, সেই কারণে ভারতের পক্ষে এই ধরনের মানসিকতা আসা সম্ভব অবশ্যই, এবং পাকিস্তানকে প্রিলিমিনারি ম্যাচে হারিয়ে দেওয়াটাও তাদের কাছে একটা বড় অ্যাডভান্টেজ ছিল। কিন্তু মনে রাখতে হবে যে কোনো ফাইনাল, আমার সঙ্গে দুজন বাংলাদেশের সাবেক খেলোয়াড় রয়েছেন, তারা জানেন যে একটা টুর্নামেন্টের প্রাথমিক পর্বে যে কোনো রাউন্ডে খেলার ফাইনাল খেলা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। সেই খেলাটাতে অনেক সময় সেটা মেন্টাল গেম হয়ে যায়, অনেক সময় সেটা হয়ে যায় একদম ছিলা টানটান উত্তেজনা, যে দলটাকে আন্ডারডগ বলে ধরা হয় তারা এগিয়ে আসে। সুতরাং কোথাও আমার একটা দেখে মনে হয়েছিল যে ভারতীয় খেলোয়াড়রা ম্যাচের আগেই কোথাও একটা কমপ্লাসেন্সিতে ভুগছেন, যেটা কিন্তু তাদের পক্ষে একটা একদম একটা খুব বড় অভিশাপ হয়ে দাঁড়ালো, এটা আমার ব্যক্তিগত ধারণা।
ধন্যবাদ জয়ন্ত চক্রবর্তী, আপনি কমপ্লেসেন্সির কথা বলছেন, আত্মতুষ্টির কথা বলছেন। ইউসুফ রহমান বাবু, আপনার কাছে আসার আগে আমি একজন শ্রোতার টেলিফোন কল নিয়ে নিতে চাই। শ্রোতা লিয়াকত, আপনি কি লাইনে আছেন? জি, আপনি কোন জায়গা থেকে বলছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন?
আমি চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি।
আচ্ছা, আপনি খেলা দেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত পাকিস্তান? আচ্ছা, আপনার মন্তব্য, আপনি কোনো প্রশ্ন করবেন? জি বলুন।
আজকের এখানে আমাদের মেহমানবৃন্দ ওখানে উপস্থিত আছেন, আমি একটু কথা বলতে চাই, 47 বছরের ইতিহাসে যে ওয়ান ডে ক্রিকেটের প্রথম ম্যাচ হয়েছিল 5 জানুয়ারি 1971, আর কখনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়নি এই দুই দল, যেটা ভারত পাকিস্তান। ভারত পাকিস্তান বলতে যে মুখোমুখি ফাইনালে আমরা দর্শক এবং তারা ওয়ার্ল্ড এই দুই খেলার জন্য খুব আগ্রহ উদ্দীপনা মধ্যে দর্শক ছিল, কিন্তু গতকালকে যে
ভাই, আপনার আপনার কথা ভালো মতো শোনা যাচ্ছে না, আপনার আপনার পেছনে অনেকে কথা বলছেন, আপনি একটু জোরে বলবেন।
জি জি জি, ভারতের যে গতকালকে যে ইতিহাস, গতকালকে যে ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলার পাকিস্তান যে 338 রানের টার্গেট, সে আশানুরূপ ফাইনালের ভারত যে অবস্থান তাদের বোলিং বোলিং ব্যাটিং কোন অবস্থাতে ওরা এই ফাইনাল খেলার তাৎপর্য ধরে রাখতে পারে না, সেটার আগে ডিসকাশন থেকে একটু প্রশ্ন করতে চাই, সেটা কোন বিষয়, কোন জিনিসটা, সেটা কি ফিল্ডিং বোলিং না অন্যান্য কোনো কিছু, কোন কারণে এই জিনিসটা তাদের এই দুর্বলতা কালকে প্রতিফলিত হইল এখানে?
আচ্ছা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, আপনি লাইনে থাকুন। আমি ইউসুফ রহমান বাবু আপনার কাছে আসতে চাই। জয়ন্ত চক্রবর্তী যেমনটি বললেন কমপ্লেসেন্সির কথা, এবং এই শ্রোতা লিয়াকত তার প্রশ্ন হচ্ছে যে কোন জায়গায় ভারত ব্যর্থ হয়েছে। ইউসুফ রহমান বাবু,
দেখেন আমি জয়ন্ত দার সঙ্গে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি টোটালি এগ্রি করছি, হয়তো একটা কমপ্লেসেন্সি ফ্যাক্টর কেম ইন টু প্লে, বাট নট অ্যাকর্ডিং টু বিরাট কোহলির স্টেটমেন্ট। ওকে যখন প্রশ্ন করা হলো about this complacency, ও কিন্তু বলেছে we never take any side series lightly. Having said that, ebong ami dutor situation e ami dujone niye issue ta address korchi, apnake mone rakhte hobe ami kintu age ekbar bolechi interview te, ei je Pakistan dol ti jeta kheleche champions trophy te, eta te kintu they have included some young players jader kono stick, they have no fear for India. ওদের কিন্তু কোন স্টিগমেট, দে আর নট স্টিগমেটাইজড, তো যার কারণে ওরা ফ্রিলি খেলেছে, ফিয়ারলেস ক্রিকেট খেলেছে। এর আগে কিন্তু পাকিস্তান দল যখনই ভারতের সঙ্গে খেলে ইন এনি মেজর আইসিসি টুর্নামেন্ট, দে হ্যাভ লস, দে হ্যাভ নেভার ওয়ান। এবং আই এম গোয়িং ব্যাক টু অ্যান ইন্টারভিউ অফ শোয়েব আখতার ফিউ ইয়ার্স এগো, সে ওই হর্ষ বোগলের সঙ্গে ইন্টারভিউ দিচ্ছিল, এন্ড ওখানে সে একটা স্টেটমেন্ট দিয়েছে, হি সেড দ্যাট ইউ নো whenever we play India, our team loses the match before it starts in the dressing room. Psychologically, Pakistan was always, they felt themselves inferior to India. In the A match, the younger players, the other, young player like Fakhrul Zaman bolen, Fakhar Zaman bolen, Shadab bolen, era jara ache, Hasan Ali bolen, era kintu oi ইন্ডিয়া যে একটা একটা ফোবিয়া যেটা ইট ওয়াজ নট দেয়ার, সো দে ওয়েন্ট অ্যান্ড প্লেড দিস ম্যাচ জাস্ট লাইক এনি আদার ম্যাচ, ফিয়ারলেস ক্রিকেট খেলেছে অ্যাজ ইফ ইটস আ ডোমেস্টিক কম্পিটিশন, দ্যাট হ্যাড আ মেজর এফেক্ট। প্লাস সরফরাজের যে কমিউনিকেশন উইথ দ্য টিম, দ্য কোহিসিভ ইউনিট, দ্যাট হ্যাজ প্লেড আ রোল অলসো। নাও ইন্ডিয়ার কথা যদি বলেন, টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে বললো কেন, দুটো কারণ। একটা হচ্ছে দ্যাট দ্য মর্নিং ময়েশ্চার অন দ্য উইকেট, পাকিস্তানের উইক ব্যাটিং, এইটা এক্সপ্লয়েট করার জন্য কোহলি থট আই হ্যাভ আ গুড অ্যাটাক, আই ক্যান রান থ্রু দেম, অ্যান্ড পাকিস্তানের ব্যাটিংটা ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, মোস্টলি ওদের উইক পয়েন্ট হচ্ছে ব্যাটিং, ও একটা কারণ। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিন এক্সেলেন্ট রান চেজার, বিরাট কোহলি ইজ আ মাস্টার ইন রান চেজিং, 300 যদি করতো he felt that he could chase the total down and win the match, which he has done on many occasions. But here in this match, apnar Pakistaner je bowling unit ta, such an excellent variety, ebong that unit played a major role. So all things said, it was Pakistan's day, ami jeta mone kori.
Dhonnobad.
Ebong the way they came out to play, this result was obvious.
Dhonnobad Yusuf Rahman Babu. ধন্যবাদ লিয়াকত আপনার প্রশ্নের জন্য। আমরা নাজমুন্নুর রবিনের কাছে যাওয়ার আগে একটু এখানে উল্লেখ করতে চাই, জয়ন্ত চক্রবর্তী আপনার সম্ভবত আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে হবে খুব শিগগিরই, তাই নয় কি?
একদমই তাই, মানে খুব আমাদের ভারতীয় সময় রাত 10টা,
অর্থাৎ আপনি আপনি কতক্ষণ আমাদের সাথে আর কতক্ষণ থাকতে পারবেন?
আমি আর খুব বেশিক্ষণ থাকতে পারবো না, সেই কারণে আমি একটুখানি এই বাবুর যে কথাটি বললেন সেই বিষয়টি সম্পর্কে একটু বলতে চাইব। ভারতে আজকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে যে বিরাট কোহলি কেন টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালেন। আমি বাবুর সঙ্গে সম্পূর্ণ একমত যে ভারত খুব ভালো রান চেজার, এবং একই সঙ্গে এইখানটাতেই বিরাট কোহলির একটা একটা কমপ্লেসেন্সি ফ্যাক্টর কাজ করেছিল যে আমার বোলিং শক্তি এমন যে আমি পাকিস্তানকে একদম বিদ্ধ করতে পারবো, পাকিস্তানকে ভেদ করতে পারবো। বিশেষ করে ভ্যারাইটি অফ বোলার্স ভারতের অস্ত্রে ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেটা বাবু বলেছেন আমি তার সঙ্গে একমত, যেহেতু আমায় চলে যেতে হবে আমি একটা কথাই বলবো, পাকিস্তানের প্লেয়াররা এই ফাইনালটাতে নিজেদের অতিক্রম করে খেলেছে। শুধু ফখর জামানের কথা আমি বলবো না, আমি পাকিস্তানের এগারো জন ক্রিকেটারের কথাই বলবো। আজকে একটা ডুয়াল টাইম সিচুয়েশনে ছিল এবং তারা মনে করেছিল যে তারা যদি নিজেদের যে সামর্থ্য আছে সেটাকে যদি 100 উপরে নিয়ে যেতে পারে তাহলে তারা ভারতকে হারাতে পারবে, তারা সেটাই করেছে। সুতরাং আমি পাকিস্তানের খেলোয়াড়দের কৃতিত্ব দেবো, আমি কখনো বলার চেষ্টা করব না যে কমপ্লাসেন্সির জন্যই শুধুমাত্র একটাই কারণ ভারত হেরেছে, তাহলে পাকিস্তানের যে পারফরমেন্স সেটাকে খাটো করা হয়। পাকিস্তানের পারফরমেন্স এটা অল আউট পারফরমেন্স, আমি অল আউট শব্দটার উপর জোর দেব, তার কারণ যার প্রতিভা হয়তো 60 রয়েছে স্কেল, একটা যদি স্কেল অফ ট্যালেন্ট আমি ভাগ করি তাহলে সে চেষ্টা করেছে 75 গিয়ে সেটাকে শেষ করার। এই যে এফোর্টটা, এই এফোর্টটা পাকিস্তানকে ডিভিডেন্ড দিয়েছে এবং তারা অন্ততপক্ষে কালকের ম্যাচে যোগ্য দল হিসেবে খেলেছে। বাবু একটা চমৎকার কথা বলেছেন যে ডে ওয়াজ ফর পাকিস্তান, আমি ওর সঙ্গে একমত যে ডে ওয়াজ ফর পাকিস্তান।
এবং জয়ন্ত, এখানে আমি যোগ করতে চাই যে কোহলি কিন্তু সংবাদ সম্মেলনে একথাও বলেছেন যে আজহার আলী যখন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছিলেন ফখর জামান এবং আজহার আলী, তখন আজহার আলী যে ট্র্যাডিশনাল ভাবে যেভাবে খেলে থাকেন সেটা বুঝে বোলাররা তাকে আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু ফখর জামান সম্পর্কে কোহলি যেটি বললেন যে সে এতটাই আনট্র্যাডিশনাল এমন সব শট, এমন সব ঝুঁকিপূর্ণ শট খেলেছে যেগুলো সাধারণত বোলাররা সেগুলোর জন্য প্রস্তুত ছিল না, এবং এমন সব রিস্কি শট খেলে সে প্রতিটা শটে পার পেয়ে গেছে, যেই কারণে ফখর জামান গতকাল ভারতীয় বোলারদেরকে সম্পূর্ণ ডমিনেট করেছেন। এই কথাটিও কিন্তু বিরাট কোহলি সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে তিনি রিস্কি শট নিয়েছেন একের পর এক এবং প্রতিটি শটে তিনি রান পেয়েছেন, তিনি আউট হতে পারতেন যেসব শটে সেগুলো তো তিনি পার পেয়ে গেছেন।
রাইট, আনঅর্থোডক্স শট এন্ড আনঅর্থোডক্স রিস্কি শট, রবিন নিশ্চয়ই এটা ভালো করে ব্যাখ্যা করবেন। আমার যেটা দেখে মনে হয়েছে যে বিরাট কোহলি বলেছেন বটে, কিন্তু ফখর জামান তো আউট হননি, সুতরাং তিনি রিস্কি শট নিয়েছেন। আমি ধরে নিচ্ছি যে কথা একটু আগে ইউসুফ বাবু বলছিলেন যে ভারতের সম্পর্কে যে ভয়টা পাকিস্তান ক্রিকেটারদের থাকে, শোয়েব আখতারের সেই ইন্টারভিউটা আমিও দেখেছিলাম, সেই ভীতিটা পাকিস্তান কালকে জয় করতে পেরেছিল এবং এক্ষেত্রে একটু অ্যাডভেঞ্চারাস ক্রিকেট খেলেছেন ফখর জামান এবং তার ডিভিডেন্টটা পাকিস্তান পেয়েছে, এবং এই অ্যাডভেঞ্চারাস ক্ষেত্রে খেলার ক্ষেত্রে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু একটা 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 বড় রানের ইনিংস গড়তে হবে তাই ফখর জামান হয়তো বা সেই ইনিংসটা খেলেছেন। এটাকে আমি বরঞ্চ এভাবে উল্লেখ করব যে রিস্কি তো বটেই, আনঅর্থোডক্স তো বটেই, কিন্তু কোথাও যেন একটা ড্রিম ইনিংস তো খেলে ফেলেছেন। অর্থাৎ এই ধরনের ইনিংস স্বপ্নে খেলা যায়, একবারই খেলা যায়, কিন্তু যখন খেলা যায় তখন সেটা ম্যাচ উইনার হয়ে যায়, এটাই আমার বক্তব্য। তবে আমি মার্জনা চেয়ে নিচ্ছি যে আমাকে এখন এই অনুষ্ঠান থেকে চলে যেতে হচ্ছে, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়ন্ত চক্রবর্তী। এবারে আমরা আরেকজন কলারের ফোন নিয়ে নিচ্ছি এবং তারপরই আমরা রবিন ভাই আপনার কাছে আসছি। লাইনে আছেন সেলিম।
আমি সেলিম জাহান। জি জি, সেলিম জাহান, আমি বাংলাদেশ থেকে।
আচ্ছা, বাংলাদেশের কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে বলছেন? বাংলাদেশের,
বাংলাদেশ থেকে। জি
না, বাংলাদেশের, বাংলাদেশের কোন জায়গা থেকে বলছেন?
ধানমন্ডি থেকে।
আচ্ছা আচ্ছা, জি বলুন।
আমি একটা যে প্রশ্ন করতে চাই, আমার প্রশ্ন না, এটা হলো অ্যানালাইসিস। আমার মনে হচ্ছিল যে ফখর জামান ভালো ব্যাটিং করেছে, পাকিস্তান ব্যাটিং ভালো করেছে, কিন্তু আমিরের যে বোলিং কালকে ছিল, যে ফার্স্ট স্পেলে যে তিনটা উইকেট দিয়েছে, এইটা এই স্পেলিং এর জন্য, স্পেলের জন্যই আমার মনে হয় চলে গেছে আমার মনে হচ্ছে। এখন আপনাদের কি ধারণা এটার ব্যাপারে বলুন।
আপনি লাইনে থাকুন, আমি আসছি নাজমুন্নুর রবিন আপনার কাছে।
জি জি জি,
আমি এতগুলো কমেন্টস শুনলাম, তবে আমি এটাই প্রিপেয়ার হচ্ছিলাম বলার জন্য যে সবাই বাহবা দিচ্ছে ফখর জামানকে, অবশ্যই অন্য ধরনের খেলা খেলেছে, কিন্তু এখানে কিন্তু ডিসাইসিভ ফ্যাক্টর যেটা ছিল সেটা হলো মাহমুদ আমিরের বোলিং। আপনি সারা অনুষ্ঠানে, সারা গেমে, টুর্নামেন্টে আমরা কোনোদিন দেখিনি যে কোনো একটা বোলার সুইং এবং অফ দ্য ডেক আপনার মুভমেন্ট যেটা মোহাম্মদ আমির এনেছিল সেও কিন্তু আনতে পারেনি, এমনকি তার সাথী মোহাম্মদ জুনায়েদ ও কিন্তু আনতে পারেনি, কিন্তু সেখানে মোহাম্মদ আমির আনতে পেরেছিল, সেটা কিন্তু একটা ভীষণ ডিসাইসিভ ফ্যাক্টর। কিন্তু খেলাটা ওভারঅল প্রমাণ করছে যে দ্যাট দিস ইজ অ্যাগেন গেম অফ মোমেন্টাম, গেম অফ প্যাশন। এখানে কিন্তু রিভার্স মোটিভেশন কাজ করছে,
সেটা হচ্ছে যে যখনই পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলে এবং ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলে, দ্যাট ইজ দ্য কি ফ্যাক্টর দ্যাট রুলস দেম। তারপরেও আছে কথা, সেটা হচ্ছে যে শাহনাওয়াজের মতন ক্যাপ্টেন, এরকম ক্যাপ্টেন ডিসাইসিভ একটা একটা ফরচুন রিলেটেড ক্যাপ্টেন, সে যে একটা রোল প্লে করতে পারেন, বুসিং অফ দ্য প্লেয়ার্স, ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য ফ্যাক্টর, ইমরান খানের মতন মডেল ক্যারেক্টার মতন পার্সন না, কিন্তু শাহনামা প্রমাণ করেছে দ্যাট হি ক্যান র্যালি অল দ্য রিসোর্সেস টুগেদার এবং হ্যাভ আ ডিসাইসিভ রোল ইন দ্য আউটপুট অফ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইটসেলফ, সেটা কিন্তু বারবার প্রমাণ করেছে। কিন্তু একটা জিনিস সবাই কিন্তু ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে আসছি সাউথ আফ্রিকা একটা আইডিয়াল টিম, অবশ্যই সাউথ আফ্রিকা একটা আইডিয়াল টিম, সেই মডেলে কিন্তু আমরা অনেককে ফলো করি, কিন্তু সে থেকে বেরিয়ে এসে নন ট্রেডিশনাল প্লেয়ারকে বেরিয়ে আনা এবং দু একটা ক্ষেত্রে আমরা যে আমাদের বাংলাদেশ টিমের কম্পোজিশনে আমরা বাদ রাখি সবসময় নাই বলেই বাদ রাখি, সেটা হচ্ছে লেগ স্পিনার কোনোদিন নেই নাই নাইও আমাদের কাছে, সেগুলো কিন্তু আমাদের একটু ফোকাস থাকা প্রয়োজন। স্পেনের কথা বলছি, ক্যাপিটাল আমাদের এই দৃশ্যকে ক্যাপিটাল করে নিতে হবে, আমাদের উইকনেস ক্যাপিটাল করে নিয়ে পুঁজি হিসেবে নিয়ে সেটার উপর ডেভেলপ করতে হবে। সেটা কি? সেটা আমাদের যে এই ক্ষেত্রে আমাদের উইকনেস রয়ে গেছে সেটাকে হাতে নিয়ে আমাদের স্প্রেড, আমাদের ব্যাটিং স্প্রেড, আমরা ঘুরে ফিরে কিন্তু ওই সৌম্য সরকার, ওই ইমরুল, ওই শাব্দীর ওই পজিশনে খেলবে না, মাহমুদুল্লাহ খেলবে, ঘুরে ফিরে এই করছে। কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের মতন মরিয়া হয়ে যেভাবে ফাইনালে দেখিয়েছে, না আমাদেরকে অন্যান্য প্লেয়ার রয়ে গেছে, সেই জন্য কিন্তু অত সম্ভব ছিল ওই প্যাশন এবং ক্যাপ্টেন্সি এবং স্প্রেড অফ প্লেয়ার্স যা ছড়িয়ে ছিটিয়ে আছে দেশে, ওটা কিন্তু ওরা ট্যাপ করেছে ভেরি সাকসেসফুলি। কিন্তু আমাদের ক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশ টিম টাইগার্স ইজ আর প্রাইড, ইজ আর অনার, কিন্তু আমাদের অন্যান্য দিক রয়ে গেছে। আমি বলছি না যে আমাদের এই ক্ষেত্রের রিসোর্সেস প্রচুর, নো নো, ইট ইজ নট দ্যাট। আমাদের দেখতে হবে, আমাদের এখন আমরা ভালো খেলছি, সাংঘাতিক ভাবে ভালো খেলছি, আমাদের স্পেক্টেটরদের একটা তাদের একটা রোলও আছে সোশ্যাল মিডিয়া যখন এখন চলে আসছে খেলাকে নিয়ে জল্পনা কল্পনা করা, কিন্তু কটূক্তি করার কোনো প্রয়োজন নাই, আমাদের সবসময় ভালো একটা রোল প্লে করা দরকার। আর আরেকটা ক্ষেত্রে যেটা আমি সবসময় মনে করি সেটা কিন্তু ডেফিনেটলি প্রযোজ্য, সেটা হলে যে আপনার টিমের সারা দিক ছড়িয়ে ছিটিয়ে, আর এখানে কিন্তু বাংলাদেশ অর্গানাইজেশনের মধ্যে প্রতিটা কাউন্সিলর, প্রতিটা যারা ডাইরেক্টর আছে তাদের কিন্তু একটা রোল আছে, তার দেশে গো ব্যাক টু দ্য কনস্টিটুয়েন্সি, প্রডিউস প্লেয়ার্স অফ দ্য ওন, হাতে গোনা কয়েকটা কম্পিটিশনে কিন্তু বাংলাদেশ কিংবা সরি পাকিস্তান কিংবা ইন্ডিয়ার মতন যখন বড় বড় খেলা হয় আর কি, আপনার টিভি চ্যানেল খুলে দেখতে পারবেন যে ওরা আরেকটা খেলা খেলছে। সো দিস ইজ আনডিটার্ড, ওরা কিন্তু সবসময় এরকম ধরে খেলা থাকে, নাথিং ইনহিবিটস, নাথিং প্রহিবিটস দেয়ার পারফরমেন্স অফ দি আদার গেমস, দেয়ার আর 14-15 আদার গেমস। কিন্তু আমাদের একটা বড় খেলা হলে সব ডাইরেক্টররা ঢাকায় চলে আসে খেলা দেখার জন্য, ওই বড় বড় চা রুমে গিয়ে খুব সুন্দর চা বিস্কুট খায় আর নেই কমেন্ট করে। সো এগুলো কিন্তু আমাদেরকে সরে চলে আসতে হবে, অবশ্যই চলে আসতে হবে। পিপল হু ম্যাটার শুড বি ইন দ্য সিলেকশন বোর্ড, শুড ম্যাটার হু আর দ্য রোলস দে প্লে ইন দ্য ইয়ার, দ্যাট ইজ হাউ দি ইন্ডিয়ান টিম ইজ ফর্মড, দ্যাট ইজ হাউ দ্য পাকিস্তান টিম ইজ ফর্মড। আমাদের কিন্তু কোনো রকেট সায়েন্স না, আমাদের কিন্তু এগুলো ফলো করলে কিন্তু আমরা ভালো করতে পারবো। কিন্তু ওই ভদ্রলোক সেলিম সাহেব যেটা মন্তব্য করেছেন আমি একেবারে একমত, সেটা হচ্ছে কেউ কিন্তু বিবেচনা করছে না, সবাই ফাঁকা জামানের কথা বলছে, সবাই উমুকটির কথা বলছে, তুমুকটির কথা বলছে, এবং অবশ্যই ফিল্ডিং একটা ফ্যাক্টর, কিন্তু দ্য মোস্ট ডিসাইসিভ ফ্যাক্টর অবশ্যই মোহাম্মদ আমির।
ধন্যবাদ নাজমুনুর রবিন।
আমি জাস্ট একটা অ্যাড করতে চাই।
নিশ্চয়ই নিশ্চয়ই,
রবিন এলাবোরেটলি যা ডিসক্রাইব করেছে 100% অ্যাকিউরেট, কারণ একটা ম্যাচ কিন্তু হার জিতের ব্যাপার টোটালি কিন্তু ইট ডিপেন্ডস অন দ্য বোলার, বোলার্স হু উইন ম্যাচেস, ব্যাটসম্যান সেভ ম্যাচেস ইন মোস্ট কেসেস। পাকিস্তান টিমের উইকেস্ট লিঙ্ক ছিল ব্যাটসম্যান, বোলিং স্ট্রেংথ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইটস ওয়ান অফ দি মোস্ট লিথাল বোলিং অ্যাটাক। মোহাম্মদ আনমের ইজ দ্য বেস্ট লেফট আর্ম ফাস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড, ও তো অন হিজ ডে হি উইল ডিস্ট্রয় এ লাইন আপ এবং কাল ওই ফাইনালে যে ওর পারফরমেন্স ফাইভ ওভার হি বোল্ড থ্রি উইকেট থ্রি অফ দি বেস্ট উইকেট এবং অল আনপ্লেয়েবল ডেলিভারিজ নো ডাউট অ্যাবাউট ইট এবং রবিন যেটা লেগ স্পিনারের কথা বললো রিমেম্বার লেগ স্পিনার হচ্ছে উইকেট টেকিং বোলার সাদাব প্রুভড ইট এগেইন ইন দ্য ফাইনাল টাইমলি সে হি গে ফিফটি রানস ওকে ছয় ছয় মারছে কিন্তু সে মাঝখানে দুটো উইকেট বার করে দিয়েছে ওইটাই কিন্তু দোজ আর কি ফ্যাক্টর ইন আ ম্যাচ এবং খালসা হাস যে ক্যাপ্টেন্সি আমি কেন বলছি এই পাকিস্তান টিমটা ওয়ান ক্যান এক্সপেক্ট এ লট মোর ফ্রম দিস পাকিস্তান টিম ইন দ্য ফিউচার কেন আমার মতে পুরো ম্যাচের সবচেয়ে স্ট্রাইকিং পয়েন্ট ছিল সাদাব খানের এলবিডব্লিউ যেটা অ্যাপিল করেছে যুবরাজের এবং দ্য কনফিডেন্স হি শোড ইট ডিড টু থিংস নাম্বার ওয়ান একটা আপনার আঠারো উনিশ বছরের টিনেজারের কনফিডেন্স অ্যাট দিস লেভেল সিগনিফিকেন্ট ফ্যাক্টর টু দ্য ক্যাপ্টেন ট্রাস্টেড হিজ বোলার অ্যানাদার সিগনিফিকেন্ট ফ্যাক্টর উইচ প্রুভ দ্য পাকিস্তান টিম এ ইউনিটি দ্য সিনিয়র্স হ্যাভ ফেইথ ইন দ্য জুনিয়র এবং এটা কিন্তু একটা বিশাল জিনিস অনেকে হয়তো খুব হালকাভাবে এটা দেখছেন কিন্তু এটার সিগনিফিকেন্সটা ইজ হিউজ একটা উনিশ বছরের ছেলে এসে একটা অ্যাপিল করলো ইনসিস্ট করলো নো গো ফর দ্য অ্যাপিল ইট হিট ইজ প্যাড ফার রিপিটেডলি অ্যান্ড দ্য ক্যাপ্টেন ফলোড অ্যান্ড দে গট দ্য রেজাল্ট ইট শোজ সামথিং বিগ ইজ হ্যাপেনিং উইথ দিস পাকিস্তান টিম
চমৎকার বলেছেন ইউসুফ ভাই সেলিম আপনি কি লাইনে আছেন সম্ভবত তিনি লাইনে নেই কিন্তু
আমি আরেকটা জিনিস মনে হচ্ছিল রবিন ভাইয়ের কাছে আর ইসুফ ভাইয়ের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই ওটা হলো যে সময় ইয়ে আউট হলো ফখরুল জামান টু হান্ড্রেড এর হাফিজের ব্যাটিং ইয়েটাও কিন্তু ভালো ছিল ওইটাও একটা মানে ভালো ব্যাটিং করেছে এবং ওইটাও আমার মনে হয় রানের ক্ষেত্রে এটা ভালো একটা
আমি একটা গতকাল কি বোধহয় যে ফাইনালের পরে যে ইন্টারভিউটা আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছি যে জুনিয়র প্লেয়ার্স পাকিস্তান টিমকে লিড করেছে ইন দিস ম্যাচ কিভাবে দ্য সিনিয়র্স ওয়ার ফোর্স টু পারফর্ম বিকজ অফ দ্য জুনিয়র কারণ হাফিজ ইজ ইন দ্য হাফিজের যে রোলটা ছিল না ও টিম থেকে হয়তো বাদ হয়ে যেত যদি পারফর্ম না করে
অ্যাবসলিউটলি হাফিজ কিন্তু বাদ পড়ে যায় কিন্তু
দ্যাটস হোয়াই যেত
অর একটা মরিয়া হয়ে খেলার জন্য খেলেছে
এবং এটা অনলি বিকজ অফ দ্য প্রেসার এন্ড হি সেড দিস ইজ আ ডু অর ডাই সিচুয়েশন এবং আমি বারবার বলছি পাকিস্তানের যে জুনিয়র ক্রিকেটার্সরা দে আর দ্য ওয়ান্স হু অ্যাকচুয়ালি লেড দ্য টিম
তবে আসান সাহেব আমি একটা ছোট্ট মন্তব্য করবো সেখানে যে ইন্ডিয়াতে এখন ঝড় তুলেছে জয়ন্ত বাবু যেটা বলেছেন সেটা হচ্ছে যে এখন কোহলির ডিসিশনকে প্রশ্ন করছে কিন্তু আমার মতে যদি আগে কোহলি ব্যাটিং করতো তাতে কিন্তু হয়তো আমার মনে হয় দেড়শো নিচে ইন্ডিয়া অল আউট হয়েছে যে ধরনের আমরা বোলিং দেখেছি যে আমরা ইউটিলাইজ করতে পারতো তার আগে কিন্তু অনেক ইন্ডিয়ান ব্যাটসম্যান অনেক আগে শেষ হয়ে যেত তা আমার এই মত আর কি কিন্তু এইটা হয়তো ইন্ডিয়ান প্রেস ইন্ডিয়ান ফ্যানরা কোনোদিন অ্যাকসেপ্ট করে নিতে পারবে না তারা কিন্তু কেননা তারা কিন্তু একটা কি বলবো ইয়েকে খুঁজছে একটা বেগকে খুঁজছে এবং তারা মানে চলে যাচ্ছে ওই লাইনে যেখানে একটা স্টেক কোট খুঁজছে আর কি কিন্তু দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর আই থিঙ্ক কোহলি ডিসপাইট আওয়ার থিঙ্কিং দ্যাট হি ইজ অ্যারোগেন্ট হি ইজ ইউ নো কমপ্লিটলি সেলফিশ হি ওয়াজ ভেরি ডিটারমাইন্ড টু মেক আ ভেরি কমেন্ডেবল অ্যান্ড ম্যাচিওর স্টেটমেন্ট অ্যান্ড দ্যাটস হোয়াট হি ডিড
হ্যাঁ সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আপনি অনুষ্ঠানে আমাদের প্যানেলে যারা আছেন তাদের সাথে আপনি কথা বললেন আপনার প্রশ্ন আশা করি আপনি জবাব পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফোন করবার জন্য যে কথাগুলো আপনারা বললেন দুজনে ইউসুফ ভাই রবিন ভাই এবং জয়ন্তদা তাদের ভেতর থেকে একটা কথা যেটা রবিন ভাই আপনি উল্লেখ করলেন সেটা হচ্ছে যে পাকিস্তান মরিয়া হয়ে খেলেছে এবং পাকিস্তানের এই মরিয়া হওয়ার ব্যাপারটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডেকেডসে বিভিন্ন দশকে আমরা দেখেছি যে পাকিস্তানের মধ্যে এই যে ডেসপারেশন এবং যে অসম্ভব অ্যাগ্রেশন এই জিনিসটা কিন্তু পাকিস্তানকে বড় বড় জয় এনে দেয় সম্পূর্ণ অপ্রত্যাশিত জয় এনে দেয় এই জিনিসটা বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে যে মরিয়া হয়ে খেলা এবং অ্যাগ্রেশনটা সেইটা কি বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আছে কি না পাকিস্তানের মতো কিন্তু আমরা এই অ্যাগ্রেশনটা শোয়েব আখতারের বোলিং আমরা একসময় দেখেছি যেই খেলায় ওয়েস্ট ইন্ডিজ জিতে যাচ্ছে সেই খেলা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে যখন নাকি পাকিস্তান, আপনার মনে আছে যে আব্দুল কাদির ব্যাট করছিল ছক্কা মেরে, কার্টনি ওয়ালশের বলে ছক্কা মেরে, এবং মনে আছে নিশ্চয়ই যে কার্টনি ওয়ালশ ইচ্ছা করলে স্টাম্প আউট করে দিতে পারতেন কিন্তু তিনি করেননি সেই খেলায়, একেবারে শেষে গিয়ে জিতে গেল পাকিস্তান। এই যে টোটাল ডেসপারেশন এবং অলমোস্ট অ্যাঙ্গার মানে ক্রোধের পর্যায়ে চলে যায় পাকিস্তানের খেলার যে স্পিরিটটা, সেইটা বাংলাদেশ টিমের মধ্যে কি আনার কোন রকম উপায় আছে কিনা?
আমরা যারা খেলছি আমাদের ফার্স্ট হচ্ছে যে উই মাস্ট বিলিভ ইন আওয়ার ওন এবিলিটি, উই হ্যাভ টু বিলিভ দ্যাট ইউ নো উই ক্যান বিট দ্য টিম, এটা হচ্ছে একটা। সেকেন্ডলি হচ্ছে আপনি যতই এগ্রেশন দেখান না কেন স্কিলসটা থাকতে হবে। বাংলাদেশের সমস্যাটা হচ্ছে দ্যাট উই ডোন্ট হ্যাভ too many wicket taking bowlers. আমাদের তো আপনাকে ম্যাচ জিততে হলে তো উইকেট হ্যাভ টু বি টেকেন। বাংলাদেশ টিমে কিন্তু ওই স্ট্রাইক বোলার হিসাবে যে উইকেট নিবে রেগুলারলি এটা কিন্তু খুব কম, আনলেস দ্য পিচ হেল্পস আস, ভেরি ফিউ অফ আর বোলার্স ক্যান রান থ্রু এন ইনিংস। বাংলাদেশ কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে, যেটা রবিন বলল, উই হ্যাভ টু ফাইন্ড উইকেট টেকার, যেভাবে হোক আইসোলেট করে, ক্যাম্প করে, আপনার সার্চ অন করে, উই হ্যাভ টু ফাইন্ড উইকেট টেকার আনলেস ইউ হ্যাভ। যখন একটা টিম যখন খেলে ব্যাটসম্যান যারা থাকে ওরা দে রিলাই অন দ্য বোলার্স টু গিভ দেম দ্য উইকেট সো দ্যাট দে ক্যান উইন দ্য ম্যাচ। এখন একটা ব্যাটসম্যান 300 রান করলো বাট উইকেট টেকার যদি না থাকে আপনি 300 করে তো ইউজলেস হয়ে গেছে না। সো আপনি দেখেছেন আমরা we have lost matches after scoring 300, so it is khub critical arki. So teams have to be both batting and bowling. Even Bangladesh's batting has improved, amader more than 4-5 players are capable of scoring runs, but amader bowling department is still weak.
Amar ekhane montobyo hocche je amader kotogulo resources obosshoi utilize kora aro effectively utilize kora proyojon. যেমন আমরা এখন ওয়ার্ল্ড বেস্ট বোলার কে হাতে পেয়েছি, সেটা হলো কোর্টনি ওয়াল্শ, কিন্তু এই টুর্নামেন্টটা প্রমাণ করে দিয়ে গেছে আবার যে এখন আমাদের কিন্তু ওই যে আপনার লেট সুইংস, তারপর আপনার যে বোলিং গুলা যেটা বেন স্টোকস করে থাকে, লেট সুইংস গুলা আনে, বিলেটেড সুইংস গুলা, সেগুলো কিন্তু মাস্টার করা, কিন্তু তাকে কোর্টনি ওয়াল্শের মতন বেটার বোলার আপনি পাবেন না টু টিচ দ্য ইয়াংস্টার্স টু বোল দ্যাট কাইন্ড অফ বোলিং। আরেকটা দিক হচ্ছে হালকা হাতের সবকিছু আমি টাচ করে যাচ্ছি, অর্গানাইজেশনের কথা আগে বলেছি, আমাদের কিন্তু ডাইরেক্টর পজিশনে যারা হয়ে গেছে তাদের কিন্তু ঢাকা ইংল্যান্ডে গিয়ে এত ব্যয়বহুল একটা যাত্রা নিয়ে তারা খেলা দেখতে যাবে, সেই বাংলাদেশের সফরের পয়সাগুলো কষ্টে অর্জিত টাকাগুলো কষ্টে ওই সেগুলো স্পেন্ড করা, হোটেল বা ইয়েতে থাকা, সেখানে সেগুলো খেলা না খেলে দে শুড গো ব্যাক টু দ্য কনস্টিটিউয়েন্সি, দে হ্যাভ আ রেসপন্সিবিলিটি, এভরিওয়ান হ্যাজ আ রেসপন্সিবিলিটি টু প্রোডিউস ক্রিকেটার ইন দ্য এরিয়াস, বি ইট কুড়িগ্রাম অর ছাগলনাইয়া নোয়াখালী, ওয়েভার ইট ইজ দে শুড প্রোডিউস অ্যান্ড দে শুড হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, এভরি অফিস পেয়ার মাস্ট হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, দে মাস্ট হ্যাভ দ্য অ্যাকাউন্টেবিলিটি, এটা না হলে কিন্তু কোনোদিন হবে না। তারপরে কিন্তু আপনার ওই ওই প্লেয়ার নাই কিন্তু সাদাব মোহাম্মদ আছে, ওই প্লেয়ার নাই কিন্তু সেখানে ফকর জামান আছে, ওই প্লেয়ার নাই সেখানে মোহাম্মদ সামি আছে, ওই প্লেয়ার নাই সেখানে উমেশ যাদব আছে। আমরা আমি কিছুদিন আগে প্রোগ্রামে বলেছি যেরকম একটা খেলাতে কোহলি খেলতে পারেনি, সেখানে যে লেগ স্পিনার, যে লেগ স্পিনার হর হমেশা উইকেট নিয়ে থাকে, আজকে তার আমরা নামই উল্লেখ করছি না। সেই ধরনের অর্গানাইজেশন দরকার আমাদের অবশ্যই, এগুলো আমরা যদি না একটু খেয়াল না করি, ক্রিকেটিং সেন্স নিয়ে যদি অ্যাটাক না করি, আমরা যত টাকা খরচ করি না কেন এফেক্টিভলি কোনোদিন আমরা একটা ইউটিলাইজ করতে পারবো না। সেখানে কিন্তু আমাদের আরো অ্যানালিসিস প্রয়োজন, রান আউট অফ মিল কমেন্ট্রি করা, সে আমার মনে হয় দেয়ার ইজ দ্যাট রেসপন্সিবিলিটি দ্যাট এভরিওয়ান শুড অ্যানালাইজ, strategically analyze and give a feedback to the board that this should be done, that should be done, not run after roles to play in commentary boxes
for 20, 25 years. No, we have a definite responsibility in all phases. Are we doing well? অবশ্যই আমরা খুব ভালো করছি ডেফিনেটলি, কিন্তু আমাদের টেবিল স্প্রেডে যে আমাদের রিসোর্স ইউটিলাইজ করার যে একটা সুযোগ রয়ে গেছে সেটা কিন্তু আমাদের ছাপিয়ে একটা ডেফিনেটলি ইউটিলাইজ করার প্রয়োজন। আমি ছোট্ট কথা বললাম কিন্তু এগুলাই কিন্তু আমাদের ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাচ্ছে।
রবিন ভাই আপনি খুব জরুরি কথা বলেছেন, তবে এখানে আমি শ্রোতাদের মনে করিয়ে দিতে চাই যে অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আজকের আলাপনে আমরা কথা বলছি ক্রিকেট নিয়ে এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেট নিয়েও আমরা কথা বলছি। রবিন ভাই আপনি যে কথাটি এইমাত্র বললেন যে অর্গানাইজেশনের কর্মকর্তারা যারা রয়েছেন তাদের দায়িত্বের কথাটা যেটি বললেন, ইউসুফ ভাই আপনি সেখানে কিছু যোগ করতে চান?
আমি ডেফিনেটলি, কারণ রবিন যেগুলো বললো হি হিট দ্য নেল অন দ্য হেড। আপনার বাংলাদেশের যারা অর্গানাইজেশনে যারা ইনভলভড আছে, এই কাউন্সিলর বলেন, অল দিস পিপল, এরা ফার্স্ট অফ অল দে বাই দেয়ার ওয়ে ইন, দে আর দেয়ার ফর ওনলি দ্য ফ্লেভার, দ্য ইউ নো শোকেসিং, এখানে যাব ওখানে যাব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশ যখন প্রথম টেস্ট ট্যুর অফ ইংল্যান্ড করে 2005, তখন আমি এখান থেকে লর্ডস এ টেস্ট ম্যাচ আমি খেলা দেখতে গেছিলাম। ওখানে দেখি দ্য এন্টায়ার ক্রিকেট বোর্ড ওয়াজ দেয়ার, entire মানে ইউ আর লুকিং অ্যাবাউট 35-40 পিপল হয়তো, এন্ড দে ওয়ার অল ওয়েয়ারিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্লেজার পরা খেলা দেখতে এসছে, এন্ড দে ওয়ার অল সিটিং ইন বক্স সিট। তো আমি ওখানে আমার বন্ধু মুন্না যে ছিল বোর্ডে তখন, জিজ্ঞেস করলাম যে মুন্না এত বিসিবির ব্লেজার, হোয়াট ইজ গোয়িং অন? বলে আমরা এন্টায়ার বোর্ড আসি। আমি বললাম যে বোর্ড আসছি মানে হু ইজ পেইং ফর দিস? বলে বোর্ড দিতেছে। আমি বললাম আর ইউ ক্রেজি যে এত টাকা? বোর্ড বলে দোস্ত প্রথমবার ইংল্যান্ডে আসছি না, এটা আমাকে রিওয়ার্ড। সো দ্যাটস দ্য মাইন্ডসেট, ইট হ্যাজ নট চেঞ্জ। সো এদের কোন রোল নাই আদার দেন সিটিং ইন দ্য গ্র্যান্ড বক্স, হ্যাভিং টি কফি লাঞ্চ অ্যান্ড বিকামিং মাস্টার অ্যানালিস্ট অফ ক্রিকেট। এদের থেকে আপনার যেটা আমি একটা প্রশ্ন করেছিলাম যে ফার্স্ট অফ অল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা অফিসিয়াল হয়, ইজ দেয়ার এনি ভেটিং প্রসেস? মানে একটা অফিসিয়াল যদি ইলেকশনে দাঁড়াতে চায় তার কোয়ালিফিকেশন প্রসেসটা কি? ইজ দেয়ার এনি বডি, ইজ দেয়ার এনি এথিক্স কমিটি যাদেরকে ভেটিং করে যে হ্যাঁ তোমার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নাই, তোমার এটা নাই, তোমার আর ইউ ক্লিন, হাউ মাচ অফ নলেজ ডু ইউ হ্যাভ অ্যাবাউট দ্য গেম? ইজ দেয়ার সাচ এ প্রসেস? দেয়ার ইজ নান। ওখানে হচ্ছে সব ফিক্সিং হয় যে গ্রুপ করলো, who buys how many votes and you get in to enjoy the luxury. কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্টের যে পজিশনটা আছে, এই পজিশন ইন মাই ওপিনিয়ন ইজ ইভেন মোর সট আফটার দেন দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি।
আমার মনে হয় যে আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, তো ক্রিকেটের কথা বলতে গিয়ে আমরা ক্রিকেটের প্রশাসনের ব্যাপারটির কথাটি উঠে আসলো এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক যেটি আপনারা তুলে ধরলেন। আজকে আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে অভিনন্দন জানাতে চাই শিরোপা বিজয়ী পাকিস্তানকে, কিন্তু সেই সাথে অভিনন্দন জানাতে চাই বাংলাদেশকে যে এত রকম নেতিবাচক, এত রকম অসুবিধার ভেতরেও কিন্তু বাংলাদেশ বিশ্বের একটা টপ টুর্নামেন্টে প্রথম চারটি দলের মধ্যে এসেছে এবং সম্মানজনকভাবে তারা সেমিফাইনালে খেলেছে ভারতের বিরুদ্ধে। ফাইটিং স্কোর 265 একটা ফাইটিং স্কোর, এবং তারপরে তারা বিদায় নিয়েছে এই টুর্নামেন্ট থেকে, কিন্তু বাংলাদেশকে অভিনন্দন জানাতেই হয়। উপসংহারে খুব সংক্ষেপে আমি আপনাদের দুজনের কাছে একবার করে আসব। নাজমুন্নুর রবিন, 30 সেকেন্ড।
হ্যাঁ, আমি মনে করি এখনো কিন্তু আমাদের 2 বছর হয়ে গেছে মেইন টুর্নামেন্টের ট্রফির জন্য, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। সেখানে কিন্তু আমাদের 2 বছরের মধ্যে কিন্তু আপনি অনেক রিটায়ারমেন্ট দেখতে পাবেন, কিন্তু সেখানে কিন্তু আমাদের 4-1 হওয়া প্রয়োজন। উই শুড বি 4-1 ইজ অনলি 4-1 থ্রু 4-1ইং দ্যাট উই ক্যান গেট ওয়েল প্রিপেয়ার্ড। আমাদের যারা ব্যাটিং স্ট্রেংথ আছে তার মধ্যে কিন্তু অনেকে বয়সের দিকে চলে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের নজর দেখা দেওয়া প্রয়োজন, সেদের দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে। অন্যান্য কথা তো আগে বলেছি, কিন্তু এটা আমাদের অবশ্যই মেইন একটা ফোকাস রাখা প্রয়োজন।
ইউসুফ ভাই,
অ্যাবসলুটলি এগ্রিড উইথ রবিন, কারণ এখন নেক্সট টার্গেট হবে 2019 ওয়ার্ল্ড কাপ, এবং 2019 ওয়ার্ল্ড কাপে এখন থেকে প্ল্যান করতে হবে রিপ্লেসমেন্ট অফ প্লেয়ার্স, যারা যারা পসিবিলিটি কম আছে, সো দে হ্যাভ টু প্ল্যান ফ্রম নাও, স্ট্র্যাটেজি, টিম প্ল্যানিং, কিভাবে খেলবে, কোন টিমের কি স্ট্রেংথ অ্যানালিসিস, অপোজিশনের অ্যানালিসিস, গেম ট্যাকটিক্স, এভরিথিং শুড বি অন দ্য কার্ড, অ্যান্ড দে হ্যাভ টু প্ল্যান ফর ইট, কারণ আমাদের কিন্তু দি ফায়ার ইজ ইন দ্য বেলি। সো এই টুর্নামেন্টে আমরা দেখেছি বাংলাদেশ কিভাবে খেলেছে, সেমিফাইনালে কিভাবে খেলেছে, এবং সেমিফাইনালে তো আই থিঙ্ক উই লস্ট ইট, আমরা একটা অপরচুনিটি লুজ করেছি, কারণ আমরা যে স্টেজে ছিলাম অ্যাট ওয়ান পয়েন্ট উই কুড হ্যাভ গট টু 320, এবং 320 হলে ম্যাচ অন্যরকম হতো। সো উই হ্যাভ দি ফায়ার ইন দ্য বেলি, দ্যাট ফায়ার নিডস টু বি স্টোকড ফার্দার সো দ্যাট উই ক্যান জেনারেট এনাফ প্যাশন অ্যান্ড পাওয়ার সো উই ক্যান গো অ্যান্ড ডেলিভার দ্য গুডস।
ধন্যবাদ ইউসুফ ভাই, আজকের এই আলাপনে অংশ নিলেন ইউসুফ রহমান বাবু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য, নাজমুন্নুর রবিন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেকজন সাবেক সদস্য, এবং কলকাতা থেকে ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের অনুষ্ঠানে টেলিফোন করে প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, তাদের সবাইকে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।